রমজানুল মুবারকের আনন্দময় স্মৃতি যেমনি ভাবে প্রকৃতির কোল জুড়ে বসন্তের শুভাগমন হয়, ঠিক তেমনি রুহানি জগতের বসন্তকালের আগমন হয় মাহে রমজানে। আমরা কতই না সৌভাগ্যবান যাদের জীবনে আবার রুহানি বসন্ত ফিরে এসেছে আরো একবারের জন্য। নয়তো এমন কতজন ছিল যারা এই বসন্তকালের আগে আমাদের ছেড়ে চলে গেছেন। তাই আমাদের খুশি হওয়া উচিত, এই দিন আমাদের জীবনে আবার ফিরে আসবে। প্রিয় ইসলামী ভাইরা, অন্যান্য বছরের মতো এবারও মাহে রমজানুল মুবারকে মাদানী চ্যানেল জ্ঞানগর্ভ ও গুরুত্বপূর্ণ অনুষ্ঠান দিয়ে সাজিয়েছে তার অনুষ্ঠানমালা। আসুন রমজানুল মুবারকের সেই আনন্দময় স্মৃতিতে আবারও অবগাহন করি। মাদানী চ্যানেলের প্রিয় দর্শকবৃন্দ, সেহেরির আনন্দময় ক্ষণে আপনারা দেখেছেন ফাইজানে সেহেরি।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله। ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ফয়জানে সেহরির এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে আমরা আমাদের আমল সম্পর্কে জানার চেষ্টা করব। আগেকার বুজুর্গগণ নিজের আমলের হিসেব নিতেন, যেমন হযরতে সাইয়েদুনা তওবা বিন সিম্মাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নিজ আমলের হিসাব করতেন। একদিন নিজের আমলের হিসাব করতে গিয়ে ভাবলেন, এখন তো আমার বয়স 60 বছর, আর এই 60 বছরের মধ্যে দিন 21,500। এই দিনের সংখ্যা দেখে তিনি জোরে চিৎকার দিলেন আর বললেন, হায় আফসোস, প্রতিদিন যদি একটিও গুনাহ হয় তাহলে 21,500 গুনাহ নিয়ে আল্লাহর দরবারে আমি কিভাবে হাজির হব, আর যদি প্রতিদিন 10,000 গুনাহ হয় তাহলে কি অবস্থা হবে। এ কথা ভেবে আল্লাহর ভয়ে কাঁপতে লাগলেন আর খফে খোদায় তার রূহ তার দেহের পিঞ্জর থেকে বের হয়ে গেল। কেউ বলছিল, হে তওবা বিন সিম্মাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ফিরদৌসের উচ্চ সম্মানের দিকে অগ্রসর হও।
পূর্বের যুগের মধ্যে এমনও ঘটনা আমাদের সামনে রয়েছে যে পুরো বস্তি, পুরো সমাজ, পুরো গ্রাম তারা ফরজ রোজা তো রয়েছে, পাশাপাশি নফলের প্রতি তারা খুব আগ্রহী ছিল। একটি ঘটনা, ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ, তিনি কোনো এক কারণে তার খেজুর খাওয়ার খুব ইচ্ছে ছিল। তো তিনি আল্লাহ ওয়ালাদের বৈশিষ্ট্য এটা ছিল, তারা নফসের বিরোধিতা করত, সবসময় নফসের বিরোধিতা। তো যখন তার এরকম ইচ্ছা জাগলো তো বললো, ঠিক আছে, তুমি যদি খেজুর খেতে চাও তাহলে তোমাকে এই ইবাদত করতে হবে। তো দীর্ঘদিন সে সাধনা করলো। তো করার পরে ওই নির্ধারিত সময় যখন পূর্ণ হলো তখন, ঠিক আছে, এখন খেজুর খেয়ে নিই সুন্নাতে মোবারাকা। তো তিনি খেজুর নিয়ে দিনের বেলা কোন গ্রামের এক মসজিদের মধ্যে প্রবেশ করলেন।
আচ্ছা,
তো মসজিদে যখন প্রবেশ করলেন তো করার পরে ওই এলাকারই একটি ছোট ছেলে তো তাকে দেখে চিৎকার করে উঠলো যে আমাদের মসজিদের মধ্যে অমুসলিম প্রবেশ করেছে। তো তখন গ্রামের মানুষ কিছু আসলো চলে, যে লাঠি ইত্যাদি ইত্যাদি নিয়ে, বা তারা প্রস্তুতি নিয়ে চলে আসলো যে কে এমন দেখি। তো যখন দেখলো তো দেখলো যে ইব্রাহিমের আধাম রহমতুল্লাহ। তখন বলল, হুজুর মাফ করবেন যে ছোট ছেলে আপনাকে চিনতে পারেনি। তখন ইব্রাহিম বিন আদাম রহমতুল্লাহ কিছুক্ষণ পরে, কিছু কথার পরে বলল যে আসলে ঘটনা কি। তখন বলল যে হুজুর, আমাদের এই গ্রামের মধ্যে আলহামদুলিল্লাহ যে 12 মাস নির্ধারিত সময় যে নিষিদ্ধ রয়েছে তা ব্যতীত প্রায় 12 মাস এলাকার লোকেরা রোজা রাখে, নফল রোজা রাখে, ফরজ রোজা তো রয়েছে। তো যেহেতু আপনি দিনের বেলা খেজুর নিয়ে মসজিদের মধ্যে প্রবেশ করেছেন, তো এই জন্য মনে করেছে সে সম্ভবত কোনো অমুসলিম হবে। তো এই যে তাদের যে জজবা, তাদের যে পরিবেশ এমন হয়ে গিয়েছিল, যে সমাজ ব্যবস্থা এমন ছিল যে সেখানে ফরজ রোজা তো সম্মান তাজিম এবং পালন করার জজবা তো একদিকে, নফল রোজার প্রতিও তারা অনেক উৎসাহিত ছিল।
সুবহানাল্লাহ।
ভোর প্রায় 5:45 মাহে রমজানের পবিত্র সময়ে দেখেছেন সুন্নাতে ভরা বয়ান।
কবি এসা হুয়া कि कुर्ते या शर्ट के बटन लगाते हुए ऊपर नीचे हो गए हो। कभी ऐसा भी हुआ होता है बाजों के साथ कि मोजा पहन रहे हैं, पहनने के बाद पता चला रहा उल्टा मोजा है। कभी ऐसा भी होता है कि मोटरसाइकिल चला रहे हैं, रास्ते में कोई कहता है भाई साइड स्टैंड तो सही कर लो, गिर जाओगे। इसकी एक वजह बेतवज्जो ही होती है। अच्छा, ऐसा भी होता है कि बाजों का भागो तो पीछे से आवाज आती है, चाबी तो ले जाइए, बाहर निकलते तो पता चले वो पर्स भूल गया, हाथ तो रुमाल ही भूल गया, नजला था इतना। इसकी वजह हमारी जल्दबाजी। कभी कभार पलंग पर लेटेंगे ना, ऐसे लेटेंगे ठाक करके पलंग पीछे से लगेगी, अरे क्या हुआ, तक क्या रह गया। ये सब हमारी बेहतियातियां, बेतवज्जोइयां, लापरवाही का नतीजा। कॉलेज, यूनिवर्सिटी, स्कूल, लेट फीस, लास्ट मोमेंट पर जाएंगे, मारा मारी होगी लास्ट मोमेंट, हर काम हमारा गोया के बिल्कुल लास्ट मोमेंट पर करने का हमारा मिजाज। पेट्रोल खत्म हो गया, अब क्या कर रहा है, खत्म हो गया, रिजर्व लगाया, रिजर्व हो गया, रिजर्व खत्म हो गया, अब क्या कर रहे हैं, अब टीडी करेंगे, डब्बे आटे के डब्बे की तरह टंकी के ऊपर ठाठा ठाठा करके मारेंगे, अभी थोड़ा 2-4 कतरे कार्बेटर में आएगा, फिर किक मारेंगे, फिर चलाएंगे। अच्छा, उस वक्त हमारी नियत होती होगी, अब जो पहला पेट्रोल पंप आएगा ना भरवा लूंगा, अब चल रही है, चल रही, चल रही है, और चल तो रही है ना, दूसरे पेट्रोल पंप में भरवा लेंगे, पता चला बीच में ठूस। ब्रेक शू का ये हाल है कि ब्रेक पर पांव रख रख कर नीचे तक ले गया, ब्रेक जमीन से ब्रेक लग रहा है मगर हजरत ब्रेक शू सही नहीं करवा रहे। 100 दफा पंचर बनाएंगे, टायर नहीं बदली करेंगे, कोस्टिंग निकाल लीजिएगा, टायर सस्ता पड़ा था, पंचर महंगे पड़ गए। हम फजर आखिरी वक्त में पड़ते हैं, जोर आखिरी वक्त में पड़ेंगे, मगरिब आखिरी वक्त में पड़ेंगे, असर आखिरी वक्त में पड़ेंगे, ईशा के लिए जल्दी जल्दी वितर का टाइम, अभी फजर का टाइम शुरू होने वाला है, वितर पढ़ो, वितर पढ़ो, वितर पढ़ो, वितर पढ़ो, वितर पढ़ो, और जल्दी जल्दी वितर पढ़ेंगे। हमारे मिजाज में लेट है, ताखिर से करने की हम आदी है। किसी ने बड़ी खूब बात की है कि जो कल करना है ना उसको रात को तय कर ले कि कल क्या करना है, ताकि उठने के बाद फिर ये ना सोचे कि मैंने करना है क्या। आप देखिए जमात से नमाज पढ़ने के लिए लोग आते हैं, बादों का स्लिप हो जाते हैं, क्यों, इनको भाग भाग कर रकत पढ़ने का शौक है, पांव गीले, पांव सुखाने का टाइम नहीं है, हमने अलार्म सेट किया हुआ है, अभी एक बजा ठा करके बंद कर दिया, फिर सो गए। मैंने कभी देखा नहीं कि अमीले सुन्नत उठे हो, अलार्म बंद किया हो, फिर लेट गए हो ना, ये हो सकता है बादों का, ये मुमकिन है कि आपने उठकर अलार्म को उठाया हो। दुनिया के जिन कामयाब लोगों का तस्करे पढ़ लें, दुनिया के जिन कामयाब लोगों का तस्करे पढ़ लें, इनकी सबसे बुनियादी बात मिलेगी कि इन्होंने वक्त की कदर की थी, इन्होंने अपने वक्त को जाया नहीं किया। मेरा उत्सर्जन यह है कि दुनिया के कामयाब तरीन लोगों की इस सदी में अगर फहरिस्त तैयार की जाए तो सबसे पहले नामों में मेरे पीर का नाम आएगा। एक शख्स 36 साल से ज्यादा अर्सा गुजर गया, एक तहरीक लेकर चल रहे हैं, ऐसी अक्ल, ऐसा जदवल, ऐसे स्केड्यूल और ऐसी इस्तिकामत और ऐसी परफेक्शन के साथ चल रहे हैं कि 36 साल से ज्यादा अर्सा गुजर गया, लाखों लोग वाबस्ता हो गए, लाखों इस्लामी बहन वाबस्ता हो गई, 200 कमोवेश ममालिक में पैगाम चला गया, मगर इस तहरीक में कोई दरार नहीं आई है।
जोहरेर नमाजेर पर देखेछेन বিশুদ্ধভাবে নামাজ পড়ার পদ্ধতি নিয়ে অনুষ্ঠান নামাজের আহকাম।
প্রিয় প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেলের দর্শক বৃন্দ, মাদিনী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান নামাজের আহকাম এর আজকের এ পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা শুনব জানাজার নামাজের পদ্ধতি সম্পর্কে। জানাজার নামাজ হচ্ছে ফরজে কিফায়া। আচ্ছা, জানাজার নামাজের মধ্যে ফরজ কয়টা? ফরজে কিফায়া তো বুঝলাম, জানাজার নামাজের মধ্যে দুইটা রোকন রয়েছে যেগুলোকে ফরজ বলি আমরা, দুইটা রোকন অর্থাৎ দুইটা ফরজ আর তিনটা সুন্নত রয়েছে। দুইটা রোকন যেগুলোকে আমরা ফরজ বলে থাকি সেগুলো কি কি? প্রিয় ইসলামী ভাইরা, জানাজার নামাজের রোকন হচ্ছে দুটি। নাম্বার এক হচ্ছে 4 বার আল্লাহ আকবার তাকবীর বলা। দ্বিতীয় নাম্বার হচ্ছে কেয়াম বা দাঁড়িয়ে নামাজ আদায় করা। জানাজার নামাজ বসে আদায় করলে হবে না, জানাজার নামাজ দাঁড়িয়ে আদায় করতে হবে। তাহলে দাঁড়ানো এটা হচ্ছে জানাজার নামাজের দ্বিতীয় নাম্বার রোকন, অর্থাৎ দ্বিতীয় নাম্বার ফরজ। জানাজার নামাজে সুন্নাত কাজ হচ্ছে তিনটা। সুন্নাত তিনটা কি কি? প্রথম তাকবীর বললাম আল্লাহু আকবার, এটা আল্লাহ আকবার বলা ফরজ। এরপর
আমি সানা পড়বো, আল্লাহ তাআলার প্রশংসা করবো। নামাজের মধ্যে যে সানা পড়ে থাকি ওই সানাটা শুধু একটা শব্দ যার লাস্টে আমরা যোগ করতে হচ্ছে ওয়াজাল্লা সানা উকা, এটা পড়া হচ্ছে সুন্নাত। এরপর আমি দ্বিতীয় তাকবীর বলবো, আল্লাহু আকবার মুখে বলবো দ্বিতীয় তাকবীর, হাত উঠাবো না। দ্বিতীয় তাকবীর বলার পর আমি দরুদ শরীফ পড়বো। কোন দরুদ শরীফ? দরুদে ইব্রাহিম, যেটা পড়ে থাকি নামাজের মধ্যে যে দরুদে ইব্রাহিম। তাশাহুদের পরে আমরা দরুদে ইব্রাহিম পড়ে থাকি, সেটা আমরা জানাজার নামাজের মধ্যে আদায় করব, এটা সুন্নাত। এরপর আমি তৃতীয় তাকবীর দিব। তৃতীয় তাকবীর দেওয়াটা ফরজ। তৃতীয় তাকবীরের পরে একটা নির্দিষ্ট দোয়া আছে, তৃতীয় ব্যক্তির জন্য দোয়া করা। দোয়া প্রাপ্তবয়স্কের জন্য কিভাবে করবেন, প্রাপ্তবয়স্ক পুরুষ মহিলার জন্য কি দোয়া, অপ্রাপ্তবয়স্ক ছেলের জন্য কি দোয়া, অপ্রাপ্তবয়স্ক মেয়ের জন্য কি দোয়া, প্রত্যেকটা কিছু ইনশাআল্লাহ আজ ওয়াজাল নামাজের আহকামের এই জানাজার নামাজের পদ্ধতির মধ্যে উল্লেখ রয়েছে। আমরা ইনশাআল্লাহ আজ ওয়াজাল মাদানী চ্যানেলের পর্বগুলোর মাধ্যমে শিখে নিব, অথবা নামাজের আহকাম কিতাবটা যদি কিনে নেই ইনশাআল্লাহ আজ ওয়াজাল মদিনা মদিনা ইনশাআল্লাহ এখান থেকে অনেক কিছু শিখার মিলবে আমাদের। কিবলা শেখ তরিকত আমির আল সুন্নাত লিখছেন, জুতা পরিহিত অবস্থায়, যে জুতা পরিহিত অবস্থায় যদি জানাজার নামাজ আদায় করা হয় তাহলে জুতা এবং মাটি উভয়টাই পবিত্র হওয়া আবশ্যক। অর্থাৎ আমি জুতা পরিহিত অবস্থায় নামাজ পড়ছি, চাই বুট জুতা হোক, চামড়া জুতো হোক, অথবা ফিতা বিশিষ্ট জুতা হোক, তাহলে আমি জুতা পরে যদি নামাজ পড়ি, আমি যদি জুতা না খুলে থাকি তাহলে দুইটা কাজ, দুইটা শর্ত, একটা হচ্ছে জুতার তলা পবিত্র হতে হবে জুতা, এবং নিচের মাটি পবিত্র হতে হবে, যে জায়গায় আমি দাঁড়িয়েছি স্থানটা পাক হতে হবে।
তারপর দেখেছেন রমজানের ফজিলত ও মর্যাদা নিয়ে অনুষ্ঠান রমজান আল্লাহ আজ্জা ওয়া জাল্লার মেহমান।
প্রিয় ইসলামী ভাইরা আর মদিনী চ্যানেলের দর্শক বিন্দু, রমজান আল্লাহর মেহমান এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের রমজান আল্লাহর মেহমানে আমরা ইসালে সওয়াব এর পদ্ধতি এবং এর বরকত নিয়ে আমরা আলোচনা করব। আসুন আমরা আল্লাহ তাআলার পবিত্র কালাম কারী সাহেব থেকে শুনি।
বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি سندخلهم جنات تجري من تحتها الأنهار.
حضرت سيدنا امام ابن ابي الدنيا رحمه الله تعالى عليه হাজরত সাইয়েদুনা মুগীরা বিন হাবিব রহমতুল্লাহ তাআলা আলাইহি থেকে রেওয়ায়েত করেন, এক কবর থেকে খুশবু সুগন্ধ আসছিল। কেউ স্বপ্নে দেখে জিজ্ঞেস করল যে তোমার কবর থেকে এই সুগন্ধি যে আসছে এই সুগন্ধি কিসের? তো সে মুর্দা জবাব দিল, আমি বেশি পরিমাণে তেলাওয়াত করতাম আর রোজা রাখতাম। আসুন আমরা নাতি মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করি।
মদিনা যাওয়ার দাওনাই জাগত, নবী রহমত শফিয়ে উম্মত।
তো মুফতি মোহাম্মদ আমজাদ আলী আজমি রহমতুল্লাহ তাআলা বাহরে শরীয়তের মধ্যে বলেন যে ঈসা আলাইহিস সালাম সওয়াব পৌঁছানো, অর্থাৎ কোরআন মজিদ বা দরুদ শরীফ বা কালিমা তাইয়্যেবা যে কোনো নেক কাজকে অপর পর্যন্ত পৌঁছানো এটা জায়েজ। আর এটা চাই আর্থিক ইবাদত হতে পারে, আর্থিক অর্থনৈতিক আমি টাকা খরচ করে আমি আয়োজন করলাম, অথবা এটা শারীরিক ইবাদত হতে পারে। তো দুটোটার অনুমোদন শরীয়ত আমাদেরকে দিয়ে দিয়েছে। যেমন আমরা দান সৎকা করলাম, তাহলে এটা অর্থনৈতিক ইবাদত, আর্থিক ইবাদত, অথবা নামাজ পড়লাম, রোজা রাখলাম, এটা হচ্ছে শারীরিক ইবাদত। হযরত আল্লামা জাফরউদ্দিন বাহারি রহমতুল্লাহ তাআলা বলেন ঈসা আলাইহিস সালাম করার চারটা পদ্ধতি রয়েছে। নাম্বার এক, বিনা হিসাবে ক্ষমার দোয়া করা, যে আল্লাহ মৃত ব্যক্তি আল্লাহ তুমি তাকে বিনা হিসাবে ক্ষমা করে দাও। নাম্বার দুই, রহমত লাভের দোয়া করা, তাকে যেন কবরের মধ্যে অথবা সে জীবিত আছে তাকে আল্লাহ তাআলা যেন রহমত দান করেন। নাম্বার তিন, যদি ইন্তেকাল করেন তো জানাজার নামাজে শরীক হওয়া, এটাও কি দিয়ে সালাত হওয়া। নাম্বার চার, কবরের পাশে দাঁড়ানো ও দোয়া করা, মাশা আল্লাহ। কবরের পাশে, মৃত ব্যক্তির কবরের পাশে দাঁড়ানো, এটাও তার জন্য ঈসা আলাইহিস সালাম এবং তার জন্য দোয়া করা। ঈসা আলাইহিস সালাম এর বিষয়ে আলোচনা হচ্ছে, তো এটা এমন একটা লাভজনক নেকির ব্যবসা বলা যায়।
জি,
যদি কেউ এই বিষয়টাকে সঠিকভাবে অনুধাবন করতে পারে,
জি,
তো সে তো প্রতি মুহূর্তে মুহূর্তে ঈসা আলাইহিস সালাম করার জন্য আগ্রহী হয়ে যাবে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
যেমন যদি কোনো ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করল,
জি,
তো আল্লাহ তাআলা তাকে নেকি দান করবেন,
জি,
তাকে 30টি নেকি দান করবেন। তো সে যখন এই দুরূদ শরীফ পড়লো, পড়ার পরে তো আল্লাহর রহমতে এটা আশা করা যে তার আমলনামার মধ্যে 30টা নেকি আল্লাহ তাআলা লিখে দিবেন ফেরেশতার মাধ্যমে। কিন্তু সে যদি এই নেকিটাই করে সাথে সাথে এই নিয়ত করে যে হে আল্লাহ, এই ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে এই সওয়াবকে তুমি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মুসলমান এসেছিল, যারা আছে, যারা আসবে, সবার আমল নামার মধ্যে সবটাকে তুমি পৌঁছে দাও, তখন আল্লাহ তাআলার রহমতে যে প্রতিটা মুসলমানের সমপরিমাণ নেকি তার আমল নামা চলে
আসবে।
আসর নামাজের পরে দেখেছেন, আসুন দোয়া শিখি।
প্রিয় মাদানী মুন্নারা এবং মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, বিশেষ করে মাদানী চ্যানেলের মাদানী মুন্না এবং মনিরা, আলহামদুলিল্লাহি আজ্জা ওয়াজাল আরো একবার আপনাদের নিকট আমরা উপস্থিত হয়েছি আপনাদের এই প্রিয় অনুষ্ঠান, শিক্ষামূলক অনুষ্ঠান আসুন দোয়া শিখি নিয়ে। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আজকে আমরা একটি দোয়া শিখব। আর আজকের দোয়াটি হচ্ছে, আমরা অনেকে আমরা জমজম শরীফের পানি পান করি, তো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল জমজম শরীফের পানি পান করার সময় আমরা কোন দোয়া পাঠ করব এই দোয়া শিখব ইনশাআল্লাহ।
আল্লাহুম্মা আসআলুকা ইলমান নাফিয়া ورزقا واسعا وشفاء من كل داء
আপনারা পড়ুন আমার সাথে সাথে।
اللهم اسالك علما نافعا اللهم أسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء
اللهم أسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء
ما شاء الله كارو مخصص হয়েছে। হ্যাঁ, কার কার মুখস্থ হয়েছে? হ্যাঁ, মাশাআল্লাহ। জি, আপনি শুনিয়ে দিন।
আল্লাহুম্মা আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিযকান ওয়াসিআ ওয়া শিফাআন কুল্লি দাই।
সুবহানাল্লাহ। যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে তার জন্য জান্নাতে একটি বৃক্ষ রোপণ করা হবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলবে তার জন্য জান্নাতে একটি বৃক্ষ রোপণ করা হবে। তো আমরা আসন পড়ি, আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ।
যে ব্যক্তি আল্লাহু আকবার বলবে তার জন্য জান্নাতে একটি বৃক্ষ রোপণ করা হবে। তো আসুন আমরা সবাই বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার।
মাশাআল্লাহ, মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, মাদানী মুন্নার দোয়া মুখস্থ হয়ে গিয়েছে, আমরা দোয়া শুনলাম, দোয়া শিখলাম। আসুন এই জমজম শরীফের পানি পান করলে কি ফজিলত রয়েছে তা শ্রবণ করি। তাজেদারে মদিনা হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, জমজমের পানি যে উদ্দেশ্যে অর্থাৎ যে কাজের জন্য পান করা হবে ফলপ্রসূ হবে। আপনারা তা পান করার সময় রোগ মুক্তি কামনা করুন, তাহলে আল্লাহ তাআলা আরোগ্য দান করবেন। আর যদি আশ্রয় প্রার্থনা করেন তবে আল্লাহ তাআলা তাকে আশ্রয় দান করবেন।
আর তারপরে দেখেছেন পেরেশানিগ্রস্ত মানুষের পেরেশানি থেকে মুক্তি লাভের জনপ্রিয় অনুষ্ঠান রুহানি চিকিৎসা।
মাদানী শাহের দর্শকবৃন্দ, অনুষ্ঠান রুহানি চিকিৎসা এর মধ্যে উপস্থিত হয়েছি। আপনারা যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে জানাই স্বাগতম। আসুন আমরা সময় ক্ষেপণ না করে সরাসরি আপনাদের ফোন কল থেকে যাব। দেখবো যে কোন স্নায়ুবে কোথা থেকে কোন সমস্যা নিয়ে কল করছেন। জি, কল চালিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ আবুল হোসেন, আমি কোথা থেকে বলছি। আমার একটা আরজি, আমি কাজ করেছি যে আমি পয়সাও কামাই করি কিন্তু আমার সংসারে কোনো উন্নতি হয়েছে না, কারণ
আবু বকর ভাই আমাদেরকে কল করেছেন। সংসারে উন্নতি নেই, কাজ করে ঠিকই, সংসারে কোনো উন্নতি নেই। আল্লাহ তাআলা হালাল রোজগারের মধ্যে বরকত দান করুক, দোয়া করি। আপনি সঙ্গে থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন, আরজ করছি ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল চালিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ বাবুল হোসেন, আমি থাকি নারায়ণগঞ্জ। আমার পায়ে একটা টিউমার হয়েছিল, টিউমারে দুইবার অপারেশন করেছি। অপারেশন করার পরে কাজ হয়নি, পরে পাটা আঁটুর ঘুরতে কেটে ফেলাছে। কেটে ফেলা দেওয়ার পরে আল্লাহ রহম মোটামুটি সুস্থ ছিলেন। আবার এই ছয় মাস ধরে ছোট্ট একটা টিউমার হয়েছে এই খোড়ার ভিতরে, খোড়ায়। আবার একটা টিউমার হয়েছে বিশাল বড় আকারে, খোলার মতো না। এখন এই টিউমারটার জন্য আমি যন্ত্রণায় আছি। আবার বাম সাইডে মাজায় প্রচন্ড ব্যথা, শুতে পারি না, বসতে পারি না, উঠতে পারি না, কিচ্ছু করতে পারি না, কোনো পয়সা থাকতে পারতেছি না।
আল্লাহ তাআলা আপনাকে শিফায়ে জিলা কামিলা নাফিয়া দান করুক, আরজ করছি ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে কল করেছেন আবু বকর ভাই, কাজ করে কিন্তু সংসারে কোনো উন্নতি নেই, আল্লাহ তাআলা আসানি করুক। আবু বকর ভাই, আপনার খিদমতে আরজ হচ্ছে, আপনি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করুন, আর নামাজের পরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা সিফাতি নাম 100 বার করে পাঠ করুন পাঁচ ওয়াক্ত নামাজের পরে, শুরু এবং শেষে দুরূদ শরীফ সহ পাঠ করুন। ইনশাআল্লাহ তাআলা আশা করি আপনার যে আয় রয়েছে এই আয়ের মধ্যে বরকত হবে, সংসারের মধ্যে বরকত হবে। এরপরে আমাদেরকে বাবুল হোসেন ভাই নারায়ণগঞ্জ থেকে বলেছেন আপনার হাঁটুর উপর টিউমার হয়েছিল, ভালো হচ্ছিল না, পরবর্তীতে হাঁটু পর্যন্ত কেটে ফেলেছেন অপারেশনের মাধ্যমে। এখন আবার টিউমার দেখা দিয়েছে, মাজা ও ব্যথা, যার কারণে আপনি হাঁটতে বসতে চলতে ফিরতে খুব কষ্ট হচ্ছে। আল্লাহ তাআলা আপনাকে শিফা দিক, ধৈর্য ধারণ করার তৌফিক দিক। আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদেরকে অবশ্যই পরীক্ষা করে থাকেন, তো এটাও হয়তো একটা পরীক্ষার অন্তর্ভুক্ত। এই জন্য আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখুন, শুকরিয়া জ্ঞাপন করুন যে আল্লাহ তাআলা হাত দিয়েছেন, পা দিয়েছেন, এখন আল্লাহ তাআলা হাত পা নিয়ে নিয়েছেন। আল্লাহ তাআলার উপর ভরসা রাখুন, অভিযোগ অনুযোগ না করি আমরা। স্যার, আমি আপনাকে কিছু ওজিফা দিয়ে দিচ্ছি, এর উপর আপনি আমল করুন। প্রথমত ইয়া মুমিনু, ইয়া মুমিনু, ইয়া মুমিনু 115 বার শুরু এবং শেষে দুরূদ শরীফ সহ পাঠ করুন। পাঠ করে নিজের উপর ফুঁক দিন, পানিতে ফুঁক দিয়ে পানিও পান করুন। আরেকটি আমল হচ্ছে ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু 125,000 বার ঘরের মধ্যে বসে পাঠ করুন। অযু থাক বা না থাক সর্বাবস্থায় পাঠ করতে পারবেন। তো পাঠ করে এক বোতল পানির মধ্যে ফুঁক দিন, ফুঁক দিয়ে ওই পানি আপনি পান করতে থাকুন। এবং উঠতে বসতে চলতে ফিরতে যখনই মনে আসে তখনই আপনি কি ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু পাঠ করে থাকুন। ইনশাআল্লাহ তাআলা চাহে তো আল্লাহ তাআলা সালামতি দান করবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা তো এসএমএস এর দিকে যাব। আমাদেরকে এসএমএস করেছেন, বলেছেন আমার নাম মনিরউদ্দিন, চট্টগ্রাম থেকে। আমার বয়স এখন 20, আমার সমস্যা হচ্ছে আমি ছোটবেলা থেকে তুতলা, তাই আমার মুখ থেকে তুতলা দূর করার জন্য রুহানি চিকিৎসা নিতে চাই। দেখুন, একটা তো ছোটকাল থেকেই আল্লাহ তাআলা প্রদত্ত কারো সমস্যা হয়ে থাকে, তো এর উপর ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলা আসানি করবেন ইনশাআল্লাহ তাআলা। ফয়জানে সুন্নাত, এই ফয়জানে সুন্নাত আপনি কি করেন, অধ্যয়ন করুন, অর্থাৎ ইসলামিক কুতুব, রেসায়েল, এগুলো আপনি পাঠ করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ তাআলা দেখবেন আস্তে আস্তে করে মুখের তুতলামি এটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। প্রেসিডেন্ট করেছেন যে আমার আম্মার একটি রোগের জন্য প্রশ্ন ছিল, জ্ঞান বৃদ্ধির জন্য কি রুহানি চিকিৎসা। জ্ঞান বৃদ্ধির জন্য রুহানি চিকিৎসা হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজের পরে ফরজ নামাজ শেষ হলেই ডান হাতকে মাথার উপর রেখে ইয়া কবিজু, ইয়া কবিজু, ইয়া কবিজু
11 বার পাঠ করুন ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ চাইলে তো আসানি হবে ইনশাআল্লাহ তাআলা।
ইফতারের সময় দোয়া কবুল হওয়ার বরকতময় মুহূর্তে দেখেছেন অনুষ্ঠান মুনাজাতে ইফতার।
প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজাল প্রতিদিনের ন্যায় আজও আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি মুনাজাতে ইফতার অনুষ্ঠান নিয়ে। আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন বা শুনছেন, আপনাদেরকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন আমরা কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদের তেলাওয়াত শ্রবণ করি।
বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা
ইনশাআল্লাহ আজকে এই দোয়ার ব্যাপারে কিছু মাদানী ফুল শ্রবণ করব। দোয়া করা বড়ই সৌভাগ্যের ব্যাপার। কুরআন এবং হাদিসে মুবারাকের মধ্যে বিভিন্ন জায়গায় দোয়া করার ব্যাপারে উৎসাহ দেওয়া হয়েছে। হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে আল্লাহ নবী রসুল আরবি সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশাদ ফরমান, আমি কি তোমাদেরকে ওই বস্তুর কথা বলবো না যা তোমাদেরকে শত্রু থেকে রক্ষা করবে এবং তোমাদের রিজিক প্রশস্ত করে দেবে। রাত দিন আল্লাহ তাআলার নিকট দোয়া করতে থাকো, কেননা দোয়া মুমিনের হাতিয়ার। হযরত সাইয়্যেদনা নকী আলী খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, হে প্রিয় বন্ধু, তোমার প্রতিপালক ইরশাদ করেন, যা তর্জমা কানজুল ইমান থেকে এভাবে নেওয়া হয়েছে, আমি প্রার্থনা গ্রহণ করি আহ্বানকারী যখন আমাকে আহ্বান করা হয়। অন্য এক জায়গায় আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, আমি কতই না উত্তম কবুলকারী, আমার নিকট দোয়া করো আমি দোয়া কবুল করব। কিতাবের মধ্যে এসেছে দোয়া করা ওয়াজিব, প্রতিদিন 20 বার দোয়া করা ওয়াজিব। আমরা যেন আল্লাহ তাআলার কাছে বেশি পরিমাণে দোয়া করি, আর আমরা যে নামাজ পড়ি, নামাজের মাধ্যমে আমরা যে সূরা ফাতিহা পড়ি, এই সূরা ফাতিহার মাধ্যমে আমাদের দোয়া করা হয়ে যায়। কিতাবের মধ্যে এসেছে তিন ব্যক্তির দোয়া অবশ্যই কবুল করা হয়, এর মধ্যে একজন হচ্ছে মুসাফিরের দোয়া, আরেক হচ্ছে মা বাবার দোয়া সন্তানের প্রতি, এবং নাম্বার তিন হচ্ছে মজলুমের দোয়া। যখন আমরা কারোর উপর অত্যাচার করি বা কেউ যদি আমাদের উপর অত্যাচার করে, তাহলে আমরা কেউ মজলুম হব, বা আমি কারো উপরে অত্যাচার করলাম সে মজলুম হবে, তো সব তখন সে যে দোয়া করবে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেবে। এই কারণে কোনো কাউকে কখনো কষ্ট দিতে নেই, কাউকে কখনো কারো উপর অত্যাচার করতে নেই। এতে কি হবে, আমাদের উপরে ওই মজলুম ব্যক্তি যে দোয়া করবে কি হবে, তার দোয়া কবুলে গেলে তখন আমরা হয়তো বিপদে পড়ে যেতে পারি। এ কারণে মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। দোয়া মুমিনের হাতিয়ার রয়েছে, আর দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকে, আর দোয়া ইবাদত, ইবাদতের মগজ। আমরা বেশি করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করব। মাদানী চ্যানেলের সামনে যে সকল ইসলামী ভাই, যে সকল ইসলামী বোনরা দেখছেন শুনছেন, সবাই আমরা একত্রে দোয়া করব, আর একে অপরের সাথে জন্য দোয়া করব, নিজের মৃত পিতামাতার জন্য দোয়া করব, নিজের মৃত আত্মীয়স্বজন যারা রয়েছে তাদের জন্য দোয়া করব। সবাই আমরা দোয়া করব যেন আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করে নেয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল মুরসালিন। ইয়া আল্লাহ আজ্জাল মালিক মাওলা, আমরা গুনাহগার বান্দা তোমার আলিশান দরবারে হাত তুলে দিয়েছি, তোমার আলিশান দরবারে আমরা হাত তুলে দিয়েছি। ইয়া আল্লাহ আজ্জাল আমাদেরকে তুমি খালি হাতে ফিরাইও না। ইয়া আল্লাহ আজ্জাল ওই জাহান্নামী যাদেরকে তুমি মুক্তি দান করো, ইয়া আল্লাহ আজ্জাল ওই জাহান্নামের থেকে মুক্তি দানকারী ব্যক্তিদের লিস্টের মধ্যে আমাদের নামকে ওই আল্লাহ তুলে দাও। ইয়া আল্লাহ আজ্জাল অসংখ্য গুনাহ করি কিন্তু মাওলা তোমার রহমতের চাইতে বেশি নয়, ইয়া আল্লাহ আজ্জাল আমাদের গুনাহ চাইতে তোমার রহমত বেশি রয়েছে, ইয়া আল্লাহ আজ্জাল তোমার রহমত দ্বারা আমাদের গুনাহকে মাফ করে দাও। ইয়া আল্লাহ আজ্জাল ইসলামী ভাইরা দোয়ার জন্য হাত তুলে দিয়েছে, ইয়া আল্লাহ আজ্জাল ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পেলে অন্য দরজা যায়, এ আশা যায় যে অন্য দরজা থেকে ভিক্ষা পেয়ে যাবে। সন্তান মায়ের কাছে যায় কোনো কিছু চাওয়ার জন্য, মা যদি তাকে না দেয় বাবার কাছে যায়, ইয়া আল্লাহ আজ্জাল বাবার কাছে এই জন্য যায় যে হয়তো মা দেয়নি বাবা দিবে। ইয়া আল্লাহ আজ্জাল আমাদের চাওয়ার জন্য তো একমাত্র দরবার তোমার রয়েছে, ইয়া আল্লাহ আজ্জাল আমাদেরকে খালি হাতে ফিরাইও না। ইয়া আল্লাহ আজ্জাল আমাদেরকে মাফ করে দাও, ইয়া আল্লাহ আজ্জাল আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করো, যখন আমাদের মৃত্যুর সময় আসবে, হে আল্লাহ আমাদের অন্তরে এবং মুখে জারি করে দিও মধুর কলিমা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মাগরিবের নামাজের পর আপনারা দেখেছেন ইলম ও হিকমতপূর্ণ আমিরে আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়ার সরাসরি প্রশ্নোত্তর বিষয়ক অনুষ্ঠান মাদানী মুজাকারা।
সোনা বহুত চমকদার হোতা হ্যায়, ঔরতে তো সোনে কে হার পহনতি হি হ্যায়, মগর মর্দ ভি কড়ে ইয়া অঙ্গুঠি পহনতে হ্যায়। আমিরে আহলে সুন্নাত সে মেরা সওয়াল হ্যায় কে ক্যা মর্দ সোনে কি অঙ্গুঠি পহন সকতা হ্যায়, আগর নাহি তো ক্যা আপনে বচ্চোঁ কো পহনা সকতা হ্যায়, অর আগর মর্দ কো অঙ্গুঠি পহননি হো তো কৌন সি পহনে।
মর্দ কো সোনে কি অঙ্গুঠি পহননা হারাম হ্যায়। সুলতানে দো জাহান রহমত আলমিজান صلی اللہ تعالی علیہ وآلہ وسلم نے سونے کی انگوٹھی پہننے سے منع فرمایا، الگ سے مدنی پھول۔ نابالغ لڑکے کو سونے چاندی کا زیور پہنانا حرام ہے، اور جس نے پہنایا وہ گناہگار ہوگا۔ مرد کے لیے وہی انگوٹھی جائز ہے جو مردوں کی انگوٹھی کی طرح ہو، یعنی صرف ایک نگینے کی ہو، کہ بغیر نگینے کی انگوٹھی پہننا ناجائز ہے، کہ یہ انگوٹھی نہیں بلکہ چھلا ہے۔ اور اگر اس میں کہیں نگینے ہو تو اگرچہ وہ چاندی ہی کی ہو مرد کے لیے ناجائز ہے۔ اس طرح مردوں کے لیے ایک سے زیادہ جائز والی انگوٹھی پہننا یا ایک یا زیادہ چھلے پہننا بھی ناجائز ہے، کہ یہ چھلا انگوٹھی نہیں۔ عورتیں چھلے پہن سکتی ہیں، اس میں وزن اور نگینے کی تعداد کی کوئی قید نہیں۔ اب مرد کون سی انگوٹھی پہن سکتا ہے یہ بھی نوٹ کر لیجیے، چاندی کی ایک انگوٹھی، ایک نگ یعنی نگینے کی، پلاسٹک کا ہو، پتھر کا ہو، کوئی نگ ہو۔
یہ جو فیروزی کلر کی چیز ہے اس کو نگ کہیں گے، یہ جو نظر آ رہی ہے
جی فیروزی گرین، تو یہ نگ کہلاتے ہیں، اسٹون یا نگ، آپ سمجھ گئے ہوں گے ہمارے سننے والے۔ تو ایک نگ ہونا ضروری ہے، نگ کے وزن کی کوئی قید نہیں ہے۔ البتہ چاندی کا وزن جو ہے نا وہ 4.5 ماشے سے کم ہو، یعنی 4 گرام اوپر 374 374 ملی گرام۔ چاندی کی انگوٹھی ایک جائز ہے جس میں ایک نگ ہو، نگ کے وزن کی کوئی قید نہیں کتنے وزن ہو۔ البتہ چاندی جو ہے وہ 4 گرام اوپر 374 374 ملی گرام، تو یہ انگوٹھی پہننا جائز ہے۔ اگر یہ بے حاجت مہر جس کو اسٹامپ لگانے کی ضرورت ہے اس کے لیے یہ انگوٹھی پہننا سنت ہے، جو ابھی میں نے وزن جس کا بیان کیا۔ اور جس کو اسٹامپ لگانے کی ضرورت نہیں ہے وہ اگر یہ انگوٹھی پہننا چاہے تو ہے جائز، کیونکہ اس کے علاوہ تو کسی دانت کی یا کسی وزن کی جائز ہی نہیں ہے، صرف یہ ایک انگوٹھی جائز ہے۔ لیکن جس کو اسٹامپ لگانے کی ضرورت نہیں ہے اس کے لیے بہتر یہ ہے کہ وہ انگوٹھی پہننے ہی نہیں۔ مجھے کبھی کبھی سوال کرتے ہیں کہ آپ انگوٹھی کیوں نہیں پہنتے، تو سنت ہے، میں اسٹامپ نہیں لگاتا۔ اسٹامپ لگانے والا جیسے کوئی قاضی ہو، جج ہو، مفتی ہو، تو پہلے یہ اسٹامپ لگاتے تھے۔ پیارے آقا صلی اللہ تعالی علیہ وسلم کی مہر محمد الرسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم، یہ لکھا ہوا تھا، یہ انگوٹھی سے مہر لگائی جاتی تھی۔ لیکن اس دور میں اب انگوٹھی کا چلن نہیں ہے مہر کے لیے، اب وہ اسٹامپ لگائی جاتی ہے، وہ بھی جائز ہے۔ تو بہرحال یہ کہ انگوٹھی پہننا جو ہے یہ ویسے سنت نہیں ہے، پہنے تو گناہ بھی نہیں ہے، بچنا اچھا ہے، بہتر ہے۔ جائز انگوٹھی بھی تکبر یا زنانہ پن کا سنگار، یعنی لیڈیز اسٹائل کی ٹپ ٹاپ، یا اور کوئی غرض مضموم یعنی قابل مذمت مقصد نیت میں ہو تو ایک انگوٹھی کیا، اس نیت سے تو اچھے کپڑے پہننے بھی جائز نہیں۔ عیدین میں انگوٹھی پہننا مستحب ہے، مگر مرد وہی جائز والی انگوٹھی پہنے۔ عید الفطر اور بقر عید جو آتی ہے تو اس عید میں انگوٹھی پہننا مستحب ہے، پہنے تو ثواب ملے گا مستحب کی نیت سے پہنے گا تو۔ لیکن یہ کئی انگوٹھیاں جو پہنتے ہیں نا، یہ نہیں مطلب جائز نہیں ہے. اور انگوٹھی جو مرد جائز انگوٹھی بھی پہنے نا تو بہتر یہ کہ اس کا جو نگینہ ہے نا یہ ہتھیلی کی طرف رکھے, یہاں نہ رکھے, یہ مرد کے لیے. واللہ تعالی اعلم ورسوله اعلم عز وجل وصلی اللہ تعالی علی وآلہ وسلم صلوا علی الحبیب صلی اللہ تعالی علی محمد.
ইশার নামাজের পর আপনারা দেখেছেন জাহান্নাম থেকে মুক্তির দশ দিন.
ঈদুল ফিতরের খুশি উদযাপন করাটা মুস্তাহাব রয়েছে. এক দীর্ঘ হাদিস শরীফে যা হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, যখন ঈদুল ফিতরের মোবারক রাত আসে তখন সেটাকে লাইলাতুল জায়জা অর্থাৎ পুরস্কারের রাত বলে আহ্বান করা হয়। যখন ঈদের দিনে ভোর হয় তখন আল্লাহ তাআলা আপন মাসুম ফিরিস্তাদেরকে সব শহরের মধ্যে প্রেরণ করেন। ওই ফিরিস্তাগণ পৃথিবীতে শুভ আগমন করে সব গলি ও রাস্তাগুলোর মাথায় মাথায় গিয়ে দাঁড়িয়ে যায় আর এই বলে আহ্বান করে, হে উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওই দয়াবান প্রতিপালকের মহান দরবারের দিকে চলো, যিনি খুব বেশি পরিমাণে দাতা এবং বড় বড় গুনাহ ক্ষমাকারী। অতঃপর আল্লাহ তাআলা আপন বান্দাদেরকে এভাবে সম্বোধন করেন, হে আমার বান্দারা, চাও কি চাইতে ইচ্ছা হয়? আমার সম্মান ও মহত্বের শপথ, আজকের দিনে এই ঈদের নামাজ তোমাদের আখিরাত সম্পর্কে যা কিছু চাইবে তা পূর্ণ করব, আর যা কিছু দুনিয়াতে চাইবে তাতে তোমাদের মঙ্গলের দিকে দেখব, অর্থাৎ ওই জিনিস দেব যাতে তোমাদের মঙ্গল রয়েছে। আমার সম্মানের শপথ, যতক্ষণ পর্যন্ত তোমরা আমার বিধানগুলির প্রতি যত্নবান থাকবে আমিও তোমাদের ভুল ত্রুটিগুলো গোপন রাখব, এবং আমার সম্মান ও মহাত্মের শপথ, আমি তোমাদেরকে সীমালঙ্ঘনকারীদের অর্থাৎ পাপীদের সাথে অপমানিত করব না, ব্যাস তোমাদের গড়ের দিকে ক্ষমা প্রাপ্ত হিসেবে ফিরে যাও, তোমরা আমাকে সন্তুষ্ট করেছ, আমি তোমাদের উপর সন্তুষ্টি হয়ে গেছি। নবী রহমত শফিয়া উম্মত হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দু ঈদের রাতে অর্থাৎ ঈদুল ফিতর ও ঈদুল আজহার এই দুটি রাত সওয়াব লাভের জন্য জাগ্রত থেকে ইবাদত করেছে, ওই দিন তার হৃদয় মরবে না যেদিন মানুষের অন্তর মরে যাবে। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, অন্যত্র হযরতে সাইয়েদনা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি পাঁচটি রাতে জাগ্রত থেকে ইবাদত করে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সে রাতগুলো কি রয়েছে? জিলহজের আট, নয় ও দশ তারিখের রাত, আর চতুর্থ হচ্ছে ঈদুল ফিতরের রাত, এবং পঞ্চম হচ্ছে পনেরোই শাবানুল মুআজ্জমের রাত অর্থাৎ শবে বরাত। হযরতে সাইয়েদনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর থেকে দীর্ঘ হাদিস সে পাক যা পূর্বে উল্লেখ করা হয়েছে, এর মধ্যে এই বিষয়বস্তুগুলো রয়েছে, ঈদের দিন মাসুম ফিরিস্তারা আল্লাহ তাআলার দানসমূহ এবং ক্ষমার ঘোষণা দেন, আর আল্লাহ তাআলা নিজেও অশেষ দান করেন যেন সাধারণ ক্ষমার ঘোষণা দেওয়া হয়। নিজের দয়া ও বাদান্যতায় ঈদের নামাজে অংশগ্রহণকারী মুসলমানদের মাগফিরাত দান করে। তাছাড়া আল্লাহ তাআলার তরফ থেকে এটাও বলা হয় যে দুনিয়া ও আখিরাতের মঙ্গলসমূহ থেকে যার যা কিছু দরকার হয় তা যেন চেয়ে নেয়, তাতে অবশ্যই দয়া করা হবে। আহা, এমন সব স্থানে যদি আমরা চাইতে জানতাম, কেননা সাধারণ লোকেরা এসব সুযোগে শুধু দুনিয়ার মঙ্গল, রুজিতে বরকত আর না জানি কি কি দুনিয়ার বিষয় দিয়ে চেয়ে থাকে। দুনিয়ার মঙ্গলের সাথে সাথে আখিরাতের মঙ্গল চাওয়াটা বেশি জরুরি। দিনের উপর অটলতা, জীবনের শেষ নিঃশ্বাস ইমানের উপর হওয়া, তাও মদিনায়ে মুনাওয়ারা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদম যুগলে দাফনের স্থান জান্নাতুল বাকিতে এবং জান্নাতুল ফেরদৌসে তাজদারে মদিনা রাহাতাকাল মসিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী ও
তারপর দেখেছেন নিগানে সুরার সরাসরি অনুষ্ঠান মিসালি মুআশারা।
এক শখস জিসনে আবি তক নামাজ নাহি সিখি ওর ও 22-23 সাল কা হো চুকা হ্যায় ইয়া ও গ্রাজুয়েশন কর চুকা হ্যায় ওর সো কুরআনে করিম পড়না নাহি আতা তো আব ও কুরআনে করিম পড়নে কি তরফ আতা নাহি সিখনে কি তরফ আতা নাহি তো ও ভি গোয়া কে লোগো সে শরম কর রাহা হোতা হ্যায় মে বেঠুঙ্গা লোগ কিয়া বোলেঙ্গে কিয়া কহেঙ্গে ইসকো আবি তক ইয়ে নাহি আতা।
ইয়ে জো পহলু হ্যায় না ইসমে হাইয়া তো का कोई अंसर नहीं है। लोग क्या कहेंगे कि चक्कर में जो है ना वो इंसान अपने बहुत सारी ऐसी खूबियां जिन्हें ये हासिल करना चाहता है वो हासिल नहीं कर पाता।
गैदरिंग है वो आर्ज ला रही होती है, अरे क्या तो तुझे अभी तक कुरान पढ़ना नहीं आया भाई, तू कुरान पढ़ना नहीं सीखा अभी तक तूने।
हया तो इसको हम कहेंगे ना, इस बात से हया कर रहा है कि जब भरोसे कियामत में अपने रब के उसूर हाजिर होंगे और मुझसे जब मेरे अमाल के बारे में पूछा जाएगा तो अपने रब को क्या जवाब अर्ज करूंगा। तो वो तो उस वक्त से हया कर रहा है और अपने आप को इस दुनिया में उम्र को छोड़कर अपने आप को दुरुस्त करने की कोशिश कर रहा है, तो हया की तरफ बढ़ रहा है। उसका तो सपोर्ट करना चाहिए, नहीं लोगों को उसको सपोर्ट करना चाहिए।
एक शख्स शर्मो हया की बिना पर किसी नामुनासिब चीज की तरफ नहीं बढ़ता। अब इस पे उसको बोलेंगे क्या लड़कियों की तरह शर्मा रहे हो, पकड़ो उसको सिगरेट पी के तो देखो।
आपके वो दोस्त या आपकी वो गैदरिंग जो आपको बेशरम कर रही है, आपको बेहया कर रही है, आपको बद अखलाक कर रही है और आपके अंदर गुनाहों की एक तलब पैदा करवा रही है, गुनाहों की तरफ लेके जा रही है, इस पर बैठे बैठे फैसला करें कि बस इससे खत्म, उनसे कॉन्टेक्ट ही ना करूंगा, इतला भी ना दें कि मेरा आपसे कॉन्टेक्ट खत्म हो गया, और आप उन लोगों की सोहबत में रहें जो आपको दीन की तरफ, इस्लाम की तरफ और अखलाक की तरफ और माँ बाप की इत्तेआत और फरमाबरदारी की तरफ लाने वाले।
माशरे में आजकल ये बहुत है कि जी दिल का पर्दा होता है, ज़ाहरी पर्दे से क्या है?
कोई दिल का पर्दा नहीं होता। साहबियात ने बाकायदा पर्दा किया है, चेहरे का पर्दा किया है, निकाब लिए, चेहरा छुपाने का भी इनके वाकियात मिलते हैं, और मतलब जिस्म के बाज वो अज़ाएं जिनका छुपाना औरत पर फर्ज है, अगर उसको भी खुला रखती है तो सरी गुनाहगार, और अगर उसके उस खुला रखने पर उसका शोहर या जो उसको महरम है जो उसको रोक सकता है और नहीं रोकता और उसको ताकत पर नहीं रोकता तो वो दयूस है। ये शरी ये काम कहाँ ले जाएंगे?
हमने आपका प्रोग्राम शर्मोहिया के बारे में सुना तो उस वक्त मैं और मेरी बीवी दोनों सुन रहे थे, बहुत मजा आया, और कल से ही हमारे घर में मदनी बुरका की तरकीब भी बनी और दूसरे चैनल ना देखने की तरकीब भी बनी। निगराने शुरा की बारगाह में अर्ज है कि ऐसे ही अच्छे अच्छे मजीद ऐसे प्रोग्राम लाएं ताकि हमारे लिए मजीद दीन की जो है वो समझ आए।
आपकी इस कॉल से बड़ा हौसला भी मिलता है, बहुत खुश नसीब है जिसे अल्लाह तबारक व ताला गुनाह से बचकर नेकी के रास्ता चलने की हिदायत अता फरमा देता है और उसे ये अल्लाह ताला तौफीक और हिम्मत दे देता है कि वो अपने अंदर ये चीज पैदा कर लेता है कि मैं आज से ये बुरा अमल या बुरा फेल नहीं करूंगा। वो वाकई खुश नसीब है, उसको अपनी इस खुशकिस्मती पर भी अल्लाह का शुक्र अदा करना चाहिए और अल्लाह ताला ने जो तौफीक दी इस पर भी अल्लाह का शुक्र अदा करना चाहिए। मैं आपको मुबारकबाद देता हूँ।
सुंदर आचरण शिखर जनकल्याण मूलक अनुष्ठान कष्ट देवें ना।
প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কষ্ট দেবেন না এতে আপনাদের আরেকবার সুস্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় আল্লাহর ওলিদের কষ্ট দেবেন না, যে আল্লাহর ওলিদেরকে কষ্ট দিয়ে থাকি আমরা, হয়তোবা সেই কষ্টের মাধ্যম হতে পারে আমার জিহ্বা, আমার কথা, হতে পারে সেটা আমার হাত, হতে পারে সেটা আমার কাজ, কোন অবস্থাতেই যেন আমরা আল্লাহর ওলিদেরকে কষ্ট না দেই। খবরদার, যারা আল্লাহর ওলির সাথে দুশ্মনী করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। আর সিরাতুল কুশাইরিয়া এর 326 পৃষ্ঠায় বর্ণিত রয়েছে যে আবুল হাসান আলাভি রাহমাতুল্লাহ তাআলার বর্ণনা, যে তিনি বলেন আমি একবার ঘরের মধ্যে ছিলাম এবং আমার ঘরের অধিবাসী যারা আছে আমার পরিবার পরিজন তাদেরকে বললাম অমুক হালাল পাখিটি ভুনা করার জন্য, রান্না ভুনা আমার মনে চাচ্ছে তোমরা এটাকে ভুনা করো। হযরতে আবুল হাসান আলাভি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বললেন আমি সময় মতো এসে খেয়ে নেব, অতঃপর আমি হযরতে সাইয়েদুনা জাফর খলদি রাহমাতুল্লাহ তাআলা আলাইহির খেদমতে সাক্ষাৎ করার জন্য উপস্থিত হলাম। তখন জাফর খলদি রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বললেন যে আজ রাতে এখানে থেকে যাও, আমার অন্তর যেহেতু ওই পাখির ভুনা খাওয়ার জন্য ফেসে গিয়েছিল তাই আমি কোন একটি বাহানা করে ঘরে পৌঁছে গেলাম। যখন আমি ঘরে পৌঁছে গেলাম, ঘরে পৌঁছানোর পর গরম ভুনা পাখি দস্তরখানার মধ্যে রেখে দেওয়া হলো। যখন দস্তরখানায় রেখে দিয়েছে আমি খাবো, এমন সময় হঠাৎ করে একটি কুকুর এসে লাফ দিয়ে সেই ভুনাকৃত পাখিটাকে নিয়ে চলে গেল। আমার কাজের লোক ওই ঝোল অবশিষ্ট ঝোল নিয়ে আসছিল, তার কাপড়ের মধ্যে প্যাচকে সেটা উপরে গেল এবং ওই ঝোলগুলা চারদিকে ছড়িয়ে ছিটে পড়লো। তারপর দিন আমি যখন সৈয়দ শেখ জাফর খলদি রহমাতুল্লাহ খেদমতে উপস্থিত হলাম, তিনি আমাকে দেখে বলতে লাগলেন যে ব্যক্তি মাশায়েখদের অন্তরের প্রতি খেয়াল রাখে না, তাদের অন্তরে কষ্ট দেওয়ার জন্য কুকুরকে লেলিয়ে দেওয়া হয়, কুকুরকে লাগিয়ে দেওয়া হয়। জাহানে মুফতি আজম হিন্দ রহমাতুল্লাহ তাআলার কিতাবের 332 পৃষ্ঠায় বর্ণিত রয়েছে যে বুখারী শরীফের ব্যাখ্যাকারক হযরতে মাওলানা মুফতি মুহাম্মদ শরীফুল হক আমজাদি আলাইহি রহমাতুল্লাহ কবি বর্ণনা করেন যে পশ্চিম দিনাজপুরের ইসলামপুর এলাকার এক ব্যক্তি মুফতি আজম হিন্দ হযরতে মাওলানা মুস্তফা রেজা খান আলাইহি রহমাতুল্লাহ হান্নানকে দাওয়াত দিলেন এবং অনেক সম্মান করলেন। যখন হযরত আরামের জন্য শুয়ে গেলেন তখন ওই ব্যক্তি সারা রাত ঘুমায়নি, বরং জাগ্রত ছিল। হযরত সেখানে তাহাজ্জুদের নামাজ আদায় করেননি। ফজরের আজানের পর যখন আমি নিয়ম অনুযায়ী উপস্থিত হয়ে জাগ্রত করে দিলাম তখন তিনি উঠলেন এবং নিজের অভ্যাস অনুযায়ী আকাশ ফর্সা হওয়ার পর জামাত সহকারে ফজরের নামাজ আদায় করলেন। নাস্তা খাওয়ার পর আমরা সেখান থেকে বিদায় নিলাম। শোনা গেল যে ওই ব্যক্তি বলতে লাগলো যে অনেক প্রসিদ্ধ ছিল যে এই ব্যক্তি অনেক বড় বুজুর্গ, আমি তো তার মধ্যে বুজুর্গ কোনো কিছু দেখি নাই, তিনি তাহাজ্জুদের নামাজও পড়েনি। ওই লোকটি বিপদের শিকার হলো, আক্ষেপের শিকার হলো, তার ঘরে আগুন লেগে গেল, সমস্ত ঘর এবং সমস্ত সম্পদ আসবাবপত্র সবকিছু জ্বলে গেল, হাজার হাজার নোট ঘরের মধ্যে তার ছিল সবকিছু জ্বলে গেল, শুধুমাত্র শরীরের কাপড়টি বেঁচে ছিল। এই ক্ষতির কারণে তিনি অর্ধেক পাগল হয়ে গিয়েছিল। আশপাশের উলামায়ে কেরামগণ তাকে সতর্ক করলেন যে তুমি কোনো একজন কামিল আল্লাহর ওলির সাথে বেয়াদবি করেছ হয়তোবা, আর এই কারণেই শাস্তি হয়েছে। এখন তিনি ভাবতে লাগলেন ওই লোকটি যে আমি কি করব। তো তার পাশে তিনি আসলেন এবং সত্যিকার অন্তরে তওবা করলেন, কান্নাকাটি করলেন, সে করতে লাগলো। ঘটনাক্রমে এক বছর পর মুফতি আজম হিন্দ রহমাতুল্লাহ তাআলা ওই এলাকায় আবার তার শিফা আনলেন। তখন সেই লোকটি উপস্থিত হয়ে ক্ষমা চাইল এবং হযরতকে আবার তার ঘরে নিয়ে গেলেন, মুরিদ হয়ে গেলেন এবং একজন সচ্ছল মানুষ সে হলো।
তারপর দেখেছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সরাসরি অনুষ্ঠান সুন্নতে ভরা বয়ান।
হে পেশায় মেরা, আজকে আমরা আলা হযরত আজিমুল বরকত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ইশকে রসুল সম্পর্কে আমরা আলোচনা করব। আলা হযরত ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন দ্বিতীয়বার হজ করার জন্য উপস্থিত হলেন তখন মদিনায় মুনাওয়ারায় যাদাহাল্লাহু শারাফাম ওয়া তাআযীমা নবী রহমত শাফিয়ে উম্মত হুজুর পুন্ন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দিদার লাভের আকাঙ্ক্ষায় পবিত্র রওজা মুবারকের সামনে অনেকক্ষণ ধরে সালাতু সালাম পেশ করছিলেন। তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি প্রথম রাতে আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দিদার লাভ করেননি। এ সময় তিনি সেই প্রসিদ্ধ নাতিয়া কালাম লিখেন যার মতলা অর্থাৎ প্রথম কলিতে রহমতের আঁচলে বন্ধনের আশা ব্যক্ত করেন যে ওসুয়ে লাল আজার ফিরতে হে তেরে দিন এ বাহার ফিরতে হে। পঙ্ক্তিটি ব্যাখ্যা হচ্ছে হে বসন্ত আন্দোলিত হও যে তোমার উপর সুখের বসন্ত আগত। ওই দেখো হুজুর সাল্লাল্লাহু তাআলা ইসলাম বাগানের দিকে তশরিফ নিয়ে আসছেন। আর মাক্তা শেষে এই পংক্তির এই গজলের এই নাতিয়া কালামের শেষে আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহি যেটা লিখেন সেটা হচ্ছে তার কিছু অসহায়ত্বের কথা, যে এতক্ষণ আমি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আপনার দিদারের আশায় বসে আছি, কিন্তু আপনার দিদার থেকে আমি বঞ্চিত, তাই আফসোস এবং নিজের অক্ষমতা অসহায়ত্বের চিত্র তিনি এভাবে কিছুটা তুলে ধরেন। কই কিউ পুছে তেরি বাত রাজা তুঝসে শায়দা হাজার ফিরতে হ্যাঁ। আলহাজ্র রহমতুল্লাহ তাআলা আলাইহি এই দ্বিতীয় পঙ্ক্তিতে বিনয় প্রকাশার্থে নিজের জন্য কুকুর শব্দটি ইউজ করেন, ব্যবহার করেন, কিন্তু আদব রক্ষার্থে এখানে শায়দা অর্থাৎ আশিক ব্যবহার করা হয়েছে। ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেলের দর্শক বৃন্দ, এই শেষের পঙ্ক্তিতে আশিকে মাহি রিসালাত আলা হযরত রহমতুল্লাহি তাআলা অত্যন্ত বিনয় প্রকাশ করে নিজেই নিজেকে বলেছেন, হে আহমদ রাজা, তুমি কে, তোমার মূল্যই বা কি, তোমার মতো তো হাজারো সাগানে মদিনা অর্থাৎ মদিনার কুকুর অলিতে গলিতে পাগলের মতো ঘুরছে। এই নাজিয়া কালামের দিদারের অপেক্ষায় আদব সহকারে তিনি রহমতুল্লাহি তাআলা এটা লিখে বসে থাকেন, এমন সময় সৌভাগ্য চমকে উঠেন আর নিজের কপালের চোখে জাগ্রত অবস্থায় আল্লাহ তাআলার মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দিদার দ্বারা তিনি ধন্য হলেন। আমার আলা হযরত রহমতুল্লাহি তাআলা যা কিছু করতেন সব কিছু আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ইশকে পরিপূর্ণ ছিল, কেননা যে ব্যক্তি তাজেদার রিসালাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সুন্নতকে ভালোবাসলো মূলত সে আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে ভালোবাসলো। যেমন মক্কি মদিনী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের বাণী হচ্ছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাঈয়া ফিল জান্নাহ, অর্থাৎ যে আমার সুন্নতকে ভালোবাসলো মূলত সে আমাকেই ভালোবাসলো এবং যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। তাই তো আমার আকা আলা হযরত আজিমুল বরকত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া সাল্লামের সুন্নতকে কেমন মহব্বত করতেন, যখন পড়তেন তো দোজানো হয়ে বসতেন, যখন কোরআন তিলাওয়াত করতেন হাদিসে পাক পড়তেন এবং দরস দিতেন তখন নিজেকে সুন্নত অনুযায়ী বসানোর চেষ্টা করতেন, নিজে দোজানো হয়ে বসতেন, আদব সহকারে বসতেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আমরাও কি আমাদের প্রত্যেকটা চলনে বলনে আমরা কি সুন্নতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া সাল্লামের প্রতি আমরা খেয়াল রাখি? প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আলা হযরত রহমতুল্লাহি তাআলা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামকে সত্যিকার ভালোবাসার কারণে হাদিসের দরসের অত্যাধিক আদব করতেন, সর্বদা দরসে হাদিসে আদব সহকারে দোজানো হয়ে বসতেন, হাদিস শরীফ সর্বদা বজু ছাড়া না স্পর্শ করতেন না পড়তেন, হাদিস শরীফের কিতাবের উপর অন্য কোনো কিতাব রাখতেন না, হাদিসে পাঠদানের সময় চার জানু হয়ে বসাকে অপছন্দ করতেন। আলা হযরত আজিমুল বরকাত রহমতুল্লাহি তাআলা সারাটা জীবন আকা সাল্লাল্লাহু তাআলা ইসলামের ইশকের উপর কলম চালিয়ে গেছেন।
এরপর আবারও দেখেছেন ইলম ও হিকমতে পূর্ণ আমিরে আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়ার সরাসরি প্রশ্নোত্তর বিষয়ক অনুষ্ঠান মাদানী মুজাকারা।
পানি আরবি মে মা, ফার্সি মে আব আর অঙ্গরেজি মে ওয়াটার কেতে হ্যাঁ, ইয়ে তমাম হায়াত কে লিয়ে নেহায়েত আহম হ্যায়। পানি নে কুর্রায়ে আরজ কে 70.9% হিসসে কো ঘেরা হুয়া হ্যায়। কিমিয়াই তোর পর ইয়ে এক অক্সিজন और दो हाइड्रोजन से मिलकर बना है। अच्छे पानी से अच्छी सेहत और गंदा पानी बीमारियों का मजमूआ। मौजूदा दौर में साफ पानी कम ही मुयस्सर आता है जिसके सबब पेट की बीमारियों का ज्यादा सामना करना पड़ता है। अमीर अहले सुन्नत से अर्ज है, पानी इंसान की बुनियादी गिजा है, तो जो पानी हमें मुयस्सर है इसे सेहत के लिए कैसे अच्छा बनाया जा सकता है, और सेहतमंद पानी पीने के लिए कुछ मदनी फूल इरशाद फरमाएं।
پانی واقعی اللہ تعالیٰ کی نعمت ہے، یہ اس کا کرم ہے کہ یہ پانی جس کے بغیر آدمی زندہ نہیں رہ سکتا اس نے ہم کو مفت عطا فرمایا ہے۔ اب یہ کہ صحت مند پانی کیسے حاصل کیا جائے، اس کے لیے ڈاکٹر یہ مشورہ دیتے ہیں کہ ابال کر ٹھنڈا کر کے پیو۔
امیر رسول اللہ سے عرض ہے کہ ہمارے ایک ڈاکٹر صاحب ہیں، یہ پی ایچ ڈی کیے ہوئے ہیں پانی پر، ان کا صوتی پیغام چلا رہے ہیں۔
ڈاکٹر طاہر رفیق عطاری، عرض کر رہا ہوں
मेरा पानी और इसकी ट्रीटमेंट से मुतालिक साइंसी तहकीकात का कुछ तजुर्बा है। इसकी रोशनी में यह अर्ज है कि शहरी इलाकों में जो वाटर सप्लाई के जरिए से पानी मुहैया किया जाता है, तो इसमें जो मौजूद जरासीम होते हैं, अगर कोई घर में पानी को बॉयल करके इस्तेमाल करना चाहे और पानी बहुत ज़्यादा ख़राब भी ना हो, तो उमूमी तौर पे ऐसा होता है कि जब पानी बॉइलिंग टेम्परेचर तक यानी 100 डिग्री तक पहुंच जाता है और खोलना शुरू कर देता है, तो इस टेम्परेचर पर उमूमी तौर पे सारे जरासीम मौजूद जो होते हैं वो मर जाते हैं। कुछ हैं जो इससे ज़्यादा टेम्परेचर पर रेजिस्ट करते हैं, लेकिन उमूमी तौर पे यहाँ पर सब जरासीम का खात्मा हो चुका होता है। तो पानी को इतना बॉयल करें कि जब बॉयलिंग टेम्परेचर पे आ जाए तो एक या दो मिनट के बाद उसको बंद कर दिया जाए। लेकिन कुछ लोग इसको काफ़ी देर तक बॉयल करते रहते हैं, उसमें क्या होता है कि पानी अमले तबखैर के जरिए से यानी पानी उड़ना शुरू कर देता है और जो उसके अंदर मौजूद नमकियात हैं उनकी शरह पानी में बढ़ने लगती है। यानी पानी के अंदर जो नमकियात होते हैं वो ज़्यादा देर बॉयल करने की वजह से उनकी शरह बढ़ जाती है। अब देखना ये होगा कि पानी के अंदर मौजूद नमकियात कितने, अगर कम है और ज़्यादा देर तक बॉयल किया है तब तो इसका इतना इम्पैक्ट नहीं होता, लेकिन उमूमी तौर पे अगर पानी के अंदर नमकियात ज़्यादा हैं और उनको काफ़ी देर तक बॉयल किया जाएगा तो फिर पानी का टेस्ट भी तब्दील हो जाता है और नमकियात की शरह भी बढ़ जाती है। तो पानी को इतना ही बॉयल किया जाए कि जब बॉइलिंग टेम्परेचर पे आ जाए तो दो चार मिनट के बाद उसको बंद कर दिया जाए और पानी को ठंडा करने के बाद उसको निथारते हुए जो है उसको इस्तेमाल किया जाए, यानी जो इम्प्योरिटीज नीचे बैठ गई हैं उनको रिमूव कर दिया जाए, तो ये पानी काबिल इस्तेमाल है। उमूमी तौर पे आजकल ऐसा हो रहा है कि घरों में लोगों ने फिल्टर लगाए हैं छोटे छोटे, वो भी बहुत अच्छा काम करते हैं अगर उनके बर वक्त फिल्टर तब्दील करते जाएं और उनके अंदर जो यूवी लाइट जिसके जरिए से जरासीम को मारा जाता है वो अगर अच्छी क्वालिटी की लगी हुई हो तो हम अपने तौर पे भी घर में फिल्टर लगा के भी पानी को काफ़ी हद तक साफ कर सकते हैं। जबकि ऐसे इलाके जहाँ पर ज़ेर ज़मीन पानी का इस्तेमाल किया जाता है वहाँ पर ज़्यादातर मसला ये होता है कि ज़ेर ज़मीन पानी में नमकियात की शरह ज़्यादा होती है। अगर पानी ऐसी जगह से निकाला जा रहा है जहाँ पर सीपेज हो रही हो, जहाँ पर सीवरेज की, तो वहाँ भी पानी के अंदर जरासीम की शरह ज़्यादा होने का खदशा होता है। तो ऐसे पानी को भी बॉयल करके ही इस्तेमाल किया जाए, लेकिन ज़्यादा देर बॉयलिंग ना की जाए।
माशाल्लाह, घरों में जो चूल्हे पे हम पानी चढ़ाते हैं तो पानी उबलने लगे, 100 टेम्परेचर की अलामत जो मैं समझ सका ये इन्होंने बताई। तो अब जब उबलने लगे पानी तो अब ये दो चार मिनट में उतार दे, ये समझ सका हूं मैं इनकी बात। तो जब ये उबलने लगता है तो तकरीबन जरासीम जो है ये मारे जाते हैं। बाज जरासीम होते हैं जो अब भी नहीं मरते इतना उबलने के बाद, तो हो सकता है दो चार मिनट मजीद छोड़ने से वो भी मर जाते हों, लेकिन फिर नमक की आपकी इसमें मिकदार बढ़ जाएगी, जितना ज्यादा बॉयल करेंगे तो उसके फवायद कम हो जाएंगे। अब इस तरह बॉयल करना एक दो बार तो हो सकता है, ये रोज रोज नहीं हो सकता कि सबके लिए बॉयल करे, ठंडा करे, फिर कूलर में डाले। ये कूलर में भी प्लास्टिक है तो प्लास्टिक के फिर अलग साइड इफेक्ट होते होंगे, गर्मा गर्म डाला कूलर में तो प्लास्टिक अपने केमिकल हो सकता है पेट में पहुंचा कर कुछ नुकसान करे। तो है आजमाइश है। ये जो फिल्टर घर में लगता है घरेलू, इसका भी इन्होंने बताया ना कि इसके सिस्टम आदमी सीख ले और सिस्टमेटिक उसको इस्तेमाल करे तो ये भी जरासीम का खात्मा करता और पानी को पीने के लायक बनाता है। इसके भी फवायद हैं।